বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 9 অক্টোবর, 24 আশ্বিন এবং ফার্সি 17 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 4:53 এবং তেহরান সময় সন্ধে 5:53 আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ওপেক প্লাসের সিদ্ধান্তে আমেরিকা ও সৌদি আরবের মধ্যে টানাপোড়েন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকা পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্য সৃষ্টি করে অলীক কল্পনা বাস্তবায়ন করতে চায় শত্রুরা, তবে সফল হবে না প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত, মরদেহ হস্তান্তরে আলোচনা চলছে। ভারতের জম্মু কাশ্মীরের পিডিপির সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন সবচেয়ে বেশি পরিবারতন্ত্র ও দুর্নীতিতে ডুবে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। এবং রাশিয়া বলেছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেওয়ায় যুক্তি ও বিবেকের জয় হয়েছে। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন শত্রুরা ইরানের বিশ্ববিদ্যালয় ও স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করে তাদের অলীক কল্পনাগুলোকে বাস্তবায়ন করতে চায়, কিন্তু ইরানের দূরদর্শী শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক অবস্থানের কারণে তাদের সেই কল্পনা কোনোদিন বাস্তব রূপ লাভ করবে না। তিনি গতকাল তেহরানের আল জাহরা মহিলা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন। ইরানে মহিলা পুলিশের হেফাজতে নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। প্রেসিডেন্ট রাইসি বলেন শত্রুরা ভেবেছিল তারা ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে, কিন্তু তারা জানত না যে ইরানের শিক্ষার্থী ও অধ্যাপকরা অত্যন্ত সতর্ক এবং তারা শত্রুদের অলীক কল্পনা বাস্তবায়ন করতে দেবে না। ইব্রাহিম রাইসি বলেন ইরানি জনগণ নিশ্চিতভাবে জ্ঞান ও বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে তাদের শত্রুদের পরাজিত করবে। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা পরস্পরের পৃষ্ঠপোষক এবং জাতির নিরাপত্তা রক্ষায় তারা ফ্রন্ট লাইনে রয়েছেন। আজ খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিজাতীয় শক্তি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে তিনি জানান। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি আরও বলেন, ইরানের বিপ্লব যখন নয়া ইসলামী সভ্যতার দিকে এগোচ্ছে ঠিক তখনই শত্রুরা সব দিক থেকে আঘাত করার চেষ্টা করছে, তবে সশস্ত্র বাহিনী সব হুমকি মোকাবিলা করে যাচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি বলেন, বড় শয়তান আমেরিকা ও তার অবৈধ সন্তান ইহুদিবাদী ইসরায়েল মানবতার কল্যাণের পথকে রুদ্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবে রয়েছে মানবতার কল্যাণের রোডম্যাপ। ইরানে যখন মহিলা পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে কুর্দি নারী মাহসা আমিনের মৃত্যুকে অজুহাত করে একদল বিভ্রান্ত মানুষ সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই এসব কথা বললেন জেনারেল মুসাবি। ইরানের সহিংসতা ও গোলযোগে উস্কানি দিচ্ছে ইসলাম বিদ্বেষী কয়েকটি দেশ। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরের একটি শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে গোলাগুলির সময় এক ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত এবং দুজন আহত হয়েছে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরের শুয়াফাত শরণার্থী শিবির চেকপয়েন্টে গোলাগুলিতে এসব সেনা হতাহত হয়। ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে ফিলিস্তিনের শিহাব সংবাদ মাধ্যম। খবরে বলা হয়েছে, একটি সশস্ত্র গ্রুপ চেক পয়েন্টের দিকে পায়ে হেঁটে যায় এবং তারা ইসরায়েলি সেনাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এছাড়া এ সময় একটি গাড়ি থেকেও চেক পয়েন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়। গোলাগুলিতে একজন মহিলা সেনা নিহত হয়েছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা চেক পয়েন্টে অভিযান চালিয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হয়েছে। গোলাগুলির পর ইসরায়েল সেখানে বাড়তি সেনা মোতায়েন করেছে এবং চেক পয়েন্ট বন্ধ করে দিয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। আমেরিকার পক্ষ থেকে সিরিয়ার তেল চুরির তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। একই সঙ্গে দেশটি সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া বিবৃতিতে লিখেছে, সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন মার্কিন সেনারা দেশটির তেল চুরি করে প্রতিবেশী ইরাকে নিয়ে যাচ্ছে। আমেরিকা এর মাধ্যমে উপনিবেশবাদী যুগে ফিরে যেতে চায়। সিরিয়া থেকে তেল চুরি করে ইরাকে নিয়ে যাওয়ার মার্কিন অপকর্মের নিন্দা জানানোর জন্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার তেল চুরির ঘটনা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার পরিপন্থী বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, সিরিয়ার তেল সম্পদ লুট করার জন্য আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার অধিকারও দামেস্ক সংরক্ষণ করে। সিরিয়ায় তৎপর সশস্ত্র কুর্দি গোষ্ঠী এসডিএফ এর সহযোগিতায় আমেরিকা গত কয়েক সপ্তাহে সিরিয়ার তেল লুট করার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের পশ্চিম সীমান্তে সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত বাংলাদেশির নাম মুমতাজ হোসেন 44 এবং হাজানুর ওরফে মান্দুলি। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার পারকৃষ্টপুর মাদনা ইউনিয়নের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম জানান, শনিবার রাতে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য ভারত সীমান্তে যান মুমতাজ হোসেন। রোববার সকালে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাংলাদেশিরা। বিএসএফ এর গুলিতে তার মৃত্যু হয়েছে। পরে মৃতদেহ বিএসএফ নিয়ে যায়। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইস্তিয়াক জানান, নিহতের বিষয়ে আমরা জেনেছি, মৃতদেহ দেশে নিয়ে আসার জন্য বিএসএফ এর সাথে আলোচনা চলছে। ওদিকে আজ ভোরে সাতক্ষীরার সদর উপজেলার কালিয়ারি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় বিএসএফ এর গুলিতে আরেকজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হাসানুর ওরফে মান্দুলি। সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের সুবেদার আবু তাহের জানান, মান্দুলি নামের একজন মাদক চোরাকারবারী অবৈধভাবে ভারতে ঢোকে। ভোরে বিএসএফ এর গুলিতে সে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজ সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশ্নের জুলুস বেশ করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাঝ ভান্ডারিয়া। শোভাযাত্রাটি রাজধানীর শাহবাগ মৎস্যভবন দোয়েল চত্বর হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে এক মহাসমাবেশে মিলিত হয়। এদিকে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিরঙ্কুশ শ্রদ্ধা আর ভালোবাসার টানে বন্দর নগরীর রাস্তায় লাখ লাখ মানুষের সম্মিলন ঘটেছে। আয়োজকদের দাবি, মিলাদুন্নবীর বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় 70 লাখ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেছেন। শোভাযাত্রা ও ধর্মীয় সম্মেলন থেকে বিশ্ব শান্তি, মানবতা ও সম্প্রীতির ডাক দেওয়া হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পরিবারতন্ত্র ও দুর্নীতিতে সবচেয়ে বেশি জড়িত বলে মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি হিন্দুত্ববাদী বিজেপিকে নিশানা করে বলেছেন, সবচেয়ে বেশি পরিবারতন্ত্র ও দুর্নীতি বিজেপিতে। তিনি আজ রোববার জম্মু শহরের গান্ধীনগরে দলীয় সদর দপ্তরের বাইরে কর্মীদের একটি সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। এ সময় তিনি বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি জম্মু থেকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে তারা কেন জম্মুর কোনো নাগরিককে লেফটেন্যান্ট গভর্নর, মুখ্য সচিব বা রাজ্যের লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা করেননি? মেহবুবা মুফতি এ প্রসঙ্গে বলেন, আপনারা জম্মুর কোনো ব্যক্তিকে লেফটেন্যান্ট গভর্নর করলেন না কেন? কেন আপনারা লেফটেন্যান্ট গভর্নর উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, এদিক থেকে, ওদিক থেকে এনেছেন? জম্মুতে কি লেফটেন্যান্ট গভর্নর বা মুখ্য সচিব হওয়ার যোগ্য কেউ ছিলেন না? আপনারা অন্তত করণ সিংজিকে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর করতে পারতেন। জম্মু কাশ্মীর সফরের সময় সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে তিন পরিবারের শাসন নিয়ে কটাক্ষ করেন। সেই প্রসঙ্গে মেহবুবা আজ বিজেপি নেতা নেত্রীদের সন্তানদের কথা উল্লেখ করে বলেন, সবচেয়ে বেশি পরিবারতন্ত্র ও দুর্নীতি বিজেপিতে। অমিত শাহের ছেলে জয় শাহ, যিনি ব্যাট ধরতেও জানেন না, তিনি বিসিসিআই এর সেক্রেটারি পদে রয়েছেন এবং রাজকুমারের মতো জীবনযাপন করছেন। ক্রিকেটে তার অবদান কি, এটাও বলা উচিত। তিনি আরও বলেন, অনুরাগ ঠাকুর, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারামন, অরুণ জেটলির ছেলে, সবই পরিবারতন্ত্রের উদাহরণ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেওয়ায় যুক্তি ও বিবেকের জয় হয়েছে। সম্প্রতি ওপেক প্লাস দৈনিক তেল উৎপাদন 20 লাখ ব্যারেল হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে রুশ মুখপাত্র পেসকভ আজ আরও বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্মানজনক দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণে সহযোগিতা করেছেন। সৌদি আরব ও আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দুই পক্ষের স্বার্থ রক্ষা করছে বলে তিনি জানান। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র বলেন, ওপেক প্লাসের সিদ্ধান্তকে রাশিয়া ও তার মিত্রদের বিজয় হিসেবে দাবি না করে আমরা এটাকে যুক্তি ও বিবেকের বিজয় হিসেবে উল্লেখ করতে বেশি আগ্রহী। এর আগে ওপেক প্লাসের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার ক্রিমিয়া ব্রিজের উপর ট্রাক বোমা বিস্ফোরণের পর সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তা আবার চালু করা সম্ভব হয়েছে। গতকাল দিনের প্রথম দিকে সেতুটি নতুন করে চালু করা হয় এবং রেললাইন গতকাল সন্ধ্যা নাগাদ চালু হওয়ার কথা ছিল। ক্রিমিয়া প্রজাতন্ত্রের প্রধান সের্গেই আকসিয়ানভ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানান, সেতু দিয়ে বাস ও অন্য যানবাহন চলাচল শুরু হয়েছে। বর্তমানে প্রাইভেট কার এবং বাসের জন্য সেতু চালু করা হয়েছে এবং এসব গাড়ি সেতুতে ওঠার আগে পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হচ্ছে। ট্রাক ড্রাইভারদেরকে কেস ফেরি ক্রসিং ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় সেতু চালু করার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছিল যে ক্রিমিয়া ব্রিজের উপর ট্রাক বোমা বিস্ফোরণের ফলে তেলবাহী একটি ট্রেনের 7টি বগিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত 3 জন নিহত হয়। রাশিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জানিয়েছে, বিস্ফোরণের কারণে সেতুতে 32 লাখ থেকে $80 লাখ ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। আঞ্চলিক মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা যৌথ সামরিক মহড়া পরিচালনার পরপরই উত্তর কোরিয়া 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে এ নিয়ে 7 দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা উপমন্ত্রী তোশিরো ইনো সাংবাদিকদের বলেন, 2টি ক্ষেপণাস্ত্রই 100 কিলোমিটার উচ্চতায় ওঠে এবং 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় রাত 1:47। এর 6 মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। জাপান সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র দুটি ছোঁড়া হয় এবং জাপানের বিশেষ অর্থনৈতিক জোন পেরিয়ে গিয়ে ক্ষেপণাস্ত্র দুটি পড়ে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ওপেক প্লাস প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর সৌদি আরব এবং আরব আমিরাত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন আমেরিকার ডেমোক্রেট দলের কয়েকজন আইন প্রণেতা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে ওপেক প্লাস প্রতিদিন 20 লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়ার পর সৌদি আরব এবং আরব আমিরাত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন আমেরিকার ডেমোক্রেটিক দলের কয়েকজন আইন প্রণেতা। তেলের উৎপাদন বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ সৃষ্টি করা সত্ত্বেও ওপেক প্লাস ওই চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। নিউ জার্সি রাজ্যের টম ম্যালিনস্কি, ইলিনয় রাজ্যের সিন কাস্টেন এবং পেনসিলভানিয়া রাজ্যের সুসেন ওয়াইল্ড সম্প্রতি একটি খসড়া আইনের প্রস্তাব করেছেন। এটি পাশ হলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের পাশাপাশি প্যাট্রিয়ট এবং টিওডি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফিরিয়ে আনতে মার্কিন সরকার বাধ্য হবে। ডেমোক্রেটিক আইন প্রণেতারা একটি বিবৃতি প্রকাশ করে ঘোষণা করেছেন, তেলের উৎপাদন হঠাৎ করে ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি শত্রুতামূলক পদক্ষেপ এবং স্পষ্টতই এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশ দুটি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে মার্কিন কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওপেক প্লাসের এই সিদ্ধান্তের ফলে আমেরিকায় সব ধরনের জ্বালানির দাম, বিশেষ করে গ্যাসোলিনের দাম বেড়ে গেলে তা ডেমোক্রেট দল এবং প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দল সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখানে লক্ষণীয় যে সৌদি সরকার ওয়াশিংটন এবং রিয়াদের মধ্যে চলমান মতপার্থক্য এবং দূরত্বকে অত্যন্ত নগণ্য বিষয় এবং ক্ষণস্থায়ী হিসেবে প্রমাণ করার অনেক চেষ্টা চালিয়ে আসছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আদেল আল জুবায়ের ওপেক প্লাসের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সমালোচনার জবাবে এক বক্তৃতায় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রিয়াদের মধ্যে সম্পর্ক কৌশলগত এবং তা পারস্পরিক অংশীদারিত্ব, ও মৈত্রীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সৌদি আরব তেল উৎপাদন কমিয়ে আমেরিকার ক্ষতি করতে চায় বলে দেশটির কর্মকর্তারা যে দাবি করছেন তা মোটেও সত্য নয়। যাই হোক, তেলের দাম নিয়ন্ত্রণের জন্য জো বাইডেন প্রশাসন নানামুখী পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও বিশ্ববাজারে এর কোনো প্রভাব পড়ছে না। এ বিষয়টি বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য কমার আরেকটি লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটে রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে দেশের উন্নয়নে মিথ্যাচার করছে বিএনপি। এদিকে সমমনা দলগুলোকে নিয়ে সরকার পতনের আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি তৈরির জন্য বিএনপি নিয়মিত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির এক নেতা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। আজ রোববার নিজ বাসভবনে ব্রিফিং কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয়নি, এ অভিযোগে বিএনপি অতীতে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল। ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিশেষ করে ভোটের রাজনীতি হেরে যাওয়ার ভয়ে তারা দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। আমরা তাদের বলব, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন প্রতিরোধ প্রতিহতের ঘোষণা না দিয়ে বরং নির্বাচনের প্রস্তুতি নিন। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা যাবার ষড়যন্ত্র পরিহার করুন।
এদিকে প্রধান বিরোধী দল বিএনপি তাদের সমমনা দলগুলিকে নিয়ে সরকার পতনের আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি তৈরির জন্য নিয়মিত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। শীঘ্রই এসব কর্মসূচি জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।
একটার পর একটা কর্মসূচির মধ্যে দিয়ে এটা চূড়ান্ত পর্যায়ে আসবে এবং খুব সংশয় আপনারা নির্দলীয় নিরপেক্ষ সরকার এটাকে আরো ডেভেলপ করা যায় কিনা, এটাকে আরো কি করা যায়, নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে এটা আপনাদেরকে জানাবে।
এরকম দিকটি থেকে সরাতে হলে একটু সময় লাগে, আমি অনেকবার বলেছি সময় লাগে, তো এখন সময় হয়ে গেছে, এবার সময় হয়ে গেছে।
আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো, পতনের পরে দেশের অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ যেন ভোট দিতে পারে, যে যার ইচ্ছা মতো ভোট দিবে, সেই ভোটে যাই নির্বাচিত যেই পার্টি তারা দেশ চালাবে।
এর আগে গতকাল শনিবার বিকেলে মিরপুরের কালশীতে এক জনসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে। আমির খসরু বলেন, শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে বলেছেন ত্যারাগের জন্য তৈরি হন, কিন্তু বাংলাদেশের মানুষ ত্যারাগের জন্য তৈরি হবে না, তার আগে আপনাকে বিদায় নিতে হবে। বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, বিগত দিনে আমাদেরও দোষ আছে, আমরাও সুযোগ দিয়েছিলাম তাদেরকে এরকম একটা নির্বাচনের জন্য, আমাদের নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন, প্রাণ দিয়েছেন, কারাগারে গেছেন, দুর্বৃত্তায়নের আরেকটা নির্বাচনের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছিলাম, এবার যারা সেই স্বপ্ন দেখছেন তারা বৃথা স্বপ্ন দেখছেন, তাদের এ স্বপ্ন আর পূরণ হবার নয়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ রাস্তায় নেমে গেছে, আমরাও রাস্তায় নেমেছি, বাড়ি ফিরে যাব না, এই লক্ষ্য জনতার সামনে যারা দাঁড়াবে তারা জনগণের জোয়ারে ভেসে যাবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
বিশ্বনবীর জন্মবার্ষিকী
শ্রোতা ভাই বোনেরা, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মহানবী ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে অজস্র দরুদ আর সালাম পেশ করছি। আর এ উপলক্ষে বিশ্বনবী জগৎসমূহের জন্য মহান আল্লাহর রহমত শীর্ষক বিশেষ অনুষ্ঠান থেকে সবাইকে সালাম ও অজস্র শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় উপহার। তিনি হচ্ছেন মহান আল্লাহর অশেষ দয়া ও করুণা তথা রহমতের সর্বোচ্চ প্রকাশ। এজন্যই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয়তম হাবিব তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে জগৎসমূহের জন্য রহমত বলে উল্লেখ করেছেন। মহান আল্লাহ পবিত্র কোরআনকে মুমিনদের জন্য আল্লাহর রহমত তথা কেবল একটি রহমত বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মহানবীকে জগৎসমূহের জন্য আল্লাহর রহমত বলে উল্লেখ করার মাধ্যমে তাঁকে মহান আল্লাহর আরও বড় রহমত বলে ঘোষণা করেছেন। তাই তাঁর জন্মদিনই বিশ্বের সবচেয়ে বড় আনন্দ বা উৎসবের দিন। মহান আল্লাহ এই মহামানবকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বলেও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তাঁকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। অন্য কথায়, মুদ্রার মধ্যে সুতার মতো যে জিনিসটি থাকে তা না থাকলে মুদ্রার যেমন মূল্য থাকে না, তেমনি মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহর অন্য সব সৃষ্টি হতো মূল্যহীন।
বিজ্ঞ আলেম সমাজ ও ঐতিহাসিকদের অনেকেই, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলিম চিন্তাবিদদের বেশিরভাগই মনে করেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন রবিউল আওয়াল মাসের 12 তারিখে এবং তার ওফাত বা মৃত্যু দিবসও একই দিনে। অন্যদিকে মহানবীর আহলে বাইতের অনুরাগী শিয়া মুসলিম সমাজের বেশিরভাগই মনে করেন, বিশ্বনবী জন্ম নিয়েছিলেন 17 রবিউল আওয়াল এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সফর মাসের 28 তারিখে। মুসলমানদের এই দুই ধারার মধ্যে ঐক্য ও সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি 12 থেকে 17 রবিউল আওয়ালকে ইসলামী ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন। উল্লেখ্য, 17 রবিউল আওয়াল মহানবীর আহলে বাইতের পবিত্র সদস্য হজরত ইমাম জাফর সাদিক আল ইসলামের জন্মদিন। এ নিয়ে আমরা কথা বলব অন্য সময়ে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দিশারী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ও পূর্ণ মানব। তিনি ছিলেন মানব জীবনের সব ক্ষেত্রের ও সব পর্যায়ের সর্বোত্তম এবং পূর্ণাঙ্গ আদর্শ। তাই তাঁর শুভ জন্মদিন মানব জাতির জন্য সবচেয়ে বড় আনন্দের দিন হওয়ার পাশাপাশি এই দিন মুসলমানদের মিলন ও ঐক্যেরও সবচেয়ে বড় শুভ লগ্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহামানবদেরও শিক্ষক এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী ও মহান আল্লাহর সর্বশেষ অথচ সর্বশ্রেষ্ঠ রাসুল। তাঁর পর আর কোন নবীর আবির্ভাব হবে না, এ কারণেই যে মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও সৌভাগ্যের জন্য যা যা দরকার তার সব নির্দেশনাই তিনি দিয়ে গেছেন এবং তাঁর নির্দেশনাগুলোর যুগ উপযোগী ব্যাখ্যা দিয়ে গেছেন তাঁরই বংশে জন্ম নেওয়া পবিত্র ইমামগণ।
মহানবীকে জানতে হলে আমাদেরকে ফিরতে হবে কোরআনের দিকেই। মহানবীর আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন প্রত্যেক নবী। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী মহানবীকে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির জন্য। কোরআনে মহান আল্লাহ বলেছেন, আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসেবে, আর সাক্ষী হিসেবে মহান আল্লাহ যথেষ্ট। সূরা তাওবার 33 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তিনি পাঠিয়েছেন আপন রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহকারে, যেন এ ধর্মকে অন্যান্য ধর্মের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। পবিত্র কোরআনের এসব বাক্য থেকে বোঝা যায় ইসলাম ধর্ম সর্বজনীন ও তা ধর্ম ও মতবাদের উপর বিজয়ী হবে। আর এটাও স্পষ্ট যে মহানবীর রেসালাত ও নবুয়াত কোন স্থান বা অঞ্চল, বংশ, সময় ও ভাষা, বর্ণ আর গোত্রের গণ্ডিতে সীমিত নয়। মহানবীকে গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাঠায়নি বলেও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন মহান আল্লাহ।
হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল সর্বশেষ রাসুলের আগমনের জন্য দোয়া করেছিলেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 129 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, হে পরওয়ারদিগার, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর পাঠান, যিনি তাদের কাছে তোমার আয়াতগুলো তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই তুমিই পরাক্রমশালী হিকমতওয়ালা। হযরত ঈসা আলাইহিসসালামও বিশ্বনবীর আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। তাওরাত ও ইঞ্জিলেও দেওয়া হয়েছিল মহানবীর আগমনের সুসংবাদ। সূরা আরাফের 157 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
যে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রাসুলের, যিনি উম্মি নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুগুলো, এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল।
মহানবী যে সর্বোত্তম আদর্শ তা তুলে ধরতে গিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, আধ্যাত্মিক, পারিবারিক, দাম্পত্য ও ব্যক্তিগত জীবন, যুদ্ধ বিদ্যাসহ সব ধরনের শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ সহ জীবনের এমন কোন দিক নেই যে বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আদর্শ ছিলেন না। তাই মহানবীর অনুসারী বা মুসলমান হওয়ার দাবি করলে জীবনের সব ক্ষেত্রেই নবীজিকে শ্রেষ্ঠ আদর্শ বলে মানতে হবে। শান্তি ও সংকটকালীন সময় সহ ইসলাম ও মুসলমানদের ভবিষ্যৎ উন্নতি বা উন্নয়নের জন্য তার সঠিক ও নিখুঁত পরিকল্পনা, দূরদৃষ্টি, বিচক্ষণতা, রাজনৈতিক প্রজ্ঞা ইত্যাদি যুগ যুগ ধরে বিশেষজ্ঞ ও পণ্ডিতদের মহাবিস্মিত করে এসেছে। ফলে আধুনিক যুগেও বিশ্ব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে মহানবীকে সর্বোচ্চ ও শীর্ষ আসন দিতে বাধ্য হয়েছেন মাইকেল এইচ হার্টের মতো লেখক।
দুঃখজনকভাবে কেউ কেউ প্রচার করে আসছেন যে মহানবী ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না।
বিশেষ করে ধর্মীয় বিষয়ের বাইরে দুনিয়াবী অনেক বিষয়ে তিনি সুদক্ষ ছিলেন না। ইসলামের ইতিহাস পর্যালোচনার সময় তারা বলেন যে অমুক অমুক ঘটনায় রাসুলের চেয়েও অন্য একজন সাহাবীর মতামতকে আল্লাহ বেশি পছন্দ করেছেন, বা কখনো কখনো রাসুল ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা ভুল পরামর্শ দিয়েছেন ওই বিষয়ে না জানার কারণে, কিংবা কোনো কোনো গুণের বিষয়ে তিনি কোনো কোনো সাহাবিকে নিজের চেয়েও বেশি উন্নত পর্যায়ের বলে মনে করতেন। এসব ধারণা খুবই ভুল ও অনাচ্য, কারণ যিনি সর্বোত্তম আদর্শ তিনি সব ক্ষেত্রেই অন্যদের চেয়ে বেশি জ্ঞানী ও সর্বোত্তম সিদ্ধান্ত নেয়া বা দেয়ার ক্ষমতা রাখতেন, এবং যে কোনো মহতি গুণে তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর তিনি জীবনে কখনো কোনো পাপ বা অন্যায় আচরণ করেননি। জগৎবাসীকে সৎ ও পবিত্র করা ছিল বিশ্বনবীর দায়িত্ব, তাই তিনি যদি পবিত্র ও নিষ্পাপ না হন তিনি কিভাবে অন্যদের সব ধরনের পাপ ও পঙ্কিলতা থেকে রক্ষা করবেন? এজন্যে সূরা বাকারায় মহান আল্লাহ বলেছেন,
আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের কাছে আমার বাণীগুলো পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তাঁর তত্ত্বজ্ঞান, এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই বলেছেন, মানব চরিত্রকে পূর্ণতা দেওয়াই ছিল তাঁর রিসালাতের অন্যতম প্রধান লক্ষ্য। ধৈর্য, সহিষ্ণুতা, পরোপকার, সাহসিকতা ও বীরত্ব, বিনয়, নম্রতা, ভদ্রতা, সৌজন্যতা, ক্ষমাশীলতা, উদারতা ও অন্যের কল্যাণকামিতা সহ সর্বোত্তম চরিত্রের সবগুলো দিকেই তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ।
বিশ্বনবীকে চেনার ক্ষেত্রে মহান আল্লাহর পর সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিস সালাম। তিনি বলেছেন, মহান আল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাক্ষী, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি ছিলেন শৈশবে সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম এবং বয়স্ক অবস্থায় তাদের মধ্যে সবচেয়ে ভদ্র। তিনি ছিলেন স্বভাব চরিত্রের সকল পবিত্র ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে পবিত্র। তিনি ছিলেন স্থায়ী ও অবিরাম বৃষ্টি বর্ষণকারী মেঘমালার মতো দানশীলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হযরত আলী আরও বলেছেন, হযরত মুহাম্মদ ছিলেন ভ্রাম্যমান চিকিৎসকের মতো, যিনি রোগের উপশম দানকারী মলম প্রস্তুত করে রাখতেন এবং কত স্থানে দাগ লাগানোর যন্ত্রকে উত্তপ্ত রাখতেন। যখনই অন্ধ হৃদয়, বধির কান ও বাকশক্তিহীন জিহ্বার চিকিৎসার প্রয়োজন হতো, তখনই তিনি চিকিৎসার এসব উপায় উপকরণ দক্ষতার সাথে ব্যবহার করতেন। তিনি অবহেলা, অমনোযোগ ও জটিলতার স্থানগুলোতে গভীরভাবে অনুসন্ধান করে সঠিক ঔষধ প্রয়োগ করতেন।
মহানবী সম্পর্কে হযরত আলী আরও বলেছেন, তিনি দুনিয়ার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছিলেন এবং একে অতি তুচ্ছ ও গুরুত্বহীন মনে করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে আহার করতেন, কৃতদাসের মতো বসতেন, নিজ হাতে নিজের চপ্পল সেলাই করতেন, কাপড়ে তালি দিতেন, জিন বা আসনবিহীন গাথার উপর আরোহণ করতেন এবং তিনি তাঁর পেছনে অন্য আরেক ব্যক্তিকেও বসাতেন। একবার তাঁর বাড়ির দরজার উপর চিত্রময় একটি পর্দা টাঙানো হয়েছিল। তিনি তা দেখে তাঁর একজন স্ত্রীকে বলেছিলেন, হে অমুক, পর্দাটি সরিয়ে ফেল, কারণ যখনই আমি ওটির দিকে তাকাই তখনই দুনিয়া ও এর চাকচিক্যের কথা আমার স্মরণ হয়। তিনি মন ও হৃদয় থেকে দুনিয়াকে বের করে দিয়েছিলেন। যে ব্যক্তি কোনো জিনিসকে অপছন্দ ও ঘৃণা করে, আসলে সে ওই জিনিসটির প্রতি দৃষ্টি দিতে এবং ওই জিনিসটির আলোচনা ও স্মরণ করতেও ঘৃণাবোধ করে।
মনোবল ও দৃঢ়তার দিক থেকেও মহানবী ছিলেন সর্বকালের সেরা। তাঁর ইচ্ছাশক্তি পর্বতের মতো অটল থাকত। জিহাদের ময়দানেও তিনি ছিলেন সর্বকালের সেরা। রাসুলের সাহসিকতা এ পর্যায়ে ছিল যে স্বয়ং আলী আল ইসলাম বলেছেন, যুদ্ধের ময়দানে কখনো কখনো পরিস্থিতি যখন আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ত, তখন আমরা রাসুলের কাছে আশ্রয় নিতাম। যদি কেউ মহানবীকে অসম্মান করত, তিনি তার প্রতিশোধ নিতেন না। অন্যদের ভুল ও দুর্ব্যবহারকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন। তাদের অত্যাচার ও নিপীড়নের বিপরীতে ক্ষমা, মহানুভবতা এবং বদান্যতা প্রকাশ করতেন। কুরাইশদের শত অত্যাচার ও নিপীড়ন সহ্য করে তিনি মক্কা বিজয়ের পর তাদেরকে ক্ষমা করেছিলেন এবং মুক্তি দিয়েছিলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসাধারণ দয়ালু ও ক্ষমাশীল হওয়া সত্ত্বেও কখনো কেউ ইসলামের সীমারেখা অতিক্রম করলে কোনরূপ নমনীয়তা দেখাতেন না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 23 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির কাছে উপহার দিয়ে গেছেন পবিত্র ইসলাম ধর্ম। এ ধর্ম একটি পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ও চিরন্তন ধর্ম হিসেবে কোনো বিশেষ জাতি বা গোত্রের জন্য সীমিত নয়। তাই ইসলামী ঐক্য রয়েছে এ ধর্মের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির শীর্ষে। ইসলামের প্রাথমিক যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ছায়াতলে ভ্রাতৃত্ব ও ঐক্যের সংস্কৃতি উপহার দিয়েছিলেন।
পবিত্র কোরআনের আয়াতের আলোকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে আল্লাহর রশি শক্তভাবে আঁকড়ে ধরতে ও পরস্পর বিবাদ বা বিচ্ছিন্নতা পরিহার করতে বলেছেন। মুসলমানরা যতদিন তাঁর বাণী মান্য করেছিল, ততদিন তারা শত্রুদের উপর বিজয়ী হয়েছিল এবং এর ফলে ইসলাম ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের ফলেও বর্তমান বিশ্বে আবারও ইসলামী ঐক্য ও মুসলিম উম্মার পূর্ণ জাগরণ লক্ষণীয়। মহান আল্লাহ আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে মহানবীর আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দিন। মহান আল্লাহর কাছে এ প্রার্থনা জানিয়ে এবং মহানবী ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে অশেষ দরুদ আর সালাম পেশ করে শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান।
যারা দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের আবারও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 9 অক্টোবর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিশেষ সাক্ষাৎকার। ইলিয়াস কাঞ্চন বলেছেন, ক্ষমতাবানেরা আইন মানেন না বলেই সড়কে বিশৃঙ্খলা। প্রথম আলো। কালের কণ্ঠের শিরোনাম, সংসদ থেকে নিজ এমপিদের পদত্যাগ চায় বিএনপি। মানবজমিন লিখেছে, জীবন যুদ্ধে আর পারছি না, গরিবের আহাজারি। সীমান্তে বিএসএফ এর গুলোতে বাংলাদেশি যুবক নিহত, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, গুমের তথ্য জাতিসংঘের যাচাই করা উচিত, বলেছেন সুলতানা কামাল। রাজধানীতে বেড়েছে ছিনতাই, বাসের জানালা দিয়ে চেইন ধরে টান, অল্পতে রক্ষা গৃহবধূর প্রাণ। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ভারতে মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে, ভগবতকে তোপ ওয়াইসির। সংবাদ প্রতিদিন। অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার 3 আজকাল। আনন্দবাজার পত্রিকা লিখেছে, সোনালি খুনে যুক্ত বিজেপি নেতারাই, 10 কোটি টাকার লেনদেন, চিঠি পেয়ে হতভম্ব বাড়ির লোক। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ডিসিএসপিদের মেসেজ পরিষ্কার, কি করবে ইসি? দৈনিক মানবজমিন পত্রিকার এই শিরোনাম নিশ্চয়ই আপনার নজরে পড়েছে, কি বলবেন এই শিরোনাম নিয়ে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন কমিশন গতকাল যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং তার থেকে যে ফলাফল বেরিয়ে এসেছে, সেটি বাংলাদেশের আগামী দিনে নির্বাচনের জন্য অশনি সংকেত, তাতে কোনো সন্দেহ নেই। একজন নির্বাচন কমিশনার যিনি সিনিয়র সচিব ছিলেন এবং তিনি অবসরে গিয়েছেন, তিনি এখন নির্বাচন কমিশনার, তার বক্তব্য শুনতে চাননি ডিসিএসপিরা। এটা কতটা ভয়াবহ একটা বিষয় এটা আমরা ঠিক অনেকে হয়তো কল্পনা করতে পারছি না, তবে এর ভয়াবহতা আমরা খানিকটা আঁচ করতে পারছি। নির্বাচন কমিশনের কথা মতো যে ডিসিএসপিরা কাজ করবেন না, গতকালের এই ঘটনার মধ্য দিয়ে সেটি পরিষ্কার হয়েছে। এবং নির্বাচন কমিশনের মতামত বা সিদ্ধান্ত বা আদেশ নির্দেশ অনুসারে যদি কাজ না হয়, তাহলে নির্বাচনটা যে কোন মাত্রায় হবে, কোন পরিস্থিতিতে হবে, তা আমরা ভালোভাবেই বুঝতে পারি। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন করার সম্ভাবনা একেবারে কমে যাবে, কারণ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে এবং মাঠ পর্যায়ে নির্বাচনের প্রধান দায়ী দায়িত্ব পালন করে কিন্তু ডিসিএসপিরা। সেই ডিসিএসপিরা যখন নির্বাচন কমিশনের কথা শুনতে চাননি, তখন নির্বাচনের ভাগ্যে যে কি আছে সেটি বোঝা যাচ্ছে।
জনাব সিরাজুল ইসলাম, ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, শত্রুরা ইরানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টির যে পরিকল্পনা নিয়েছে তা কোনোদিন বাস্তব রূপ লাভ করবে না। প্রশ্ন হচ্ছে, কেন এই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি যে বক্তব্য দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে দাঙ্গা এবং নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা নিয়েছে শত্রুরা, কিন্তু তা কোনোদিন বাস্তবে রূপ লাভ করবে না, এই বক্তব্যটা অত্যন্ত সময় উপযোগী এবং যথেষ্ট বাস্তব। আমি মনে করি যে ইরানে যে গণভিত্তির একটা সরকার আছে, সেই গণভিত্তির বহিঃপ্রকাশ এই বক্তব্য। অর্থাৎ জনগণের উপর ভরসা যখন থাকে সরকারের, তখন শুধুমাত্র সরকারের পক্ষে এতটা দৃঢ়তার সাথে কথা বলা সম্ভব হয়। সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রেসিডেন্ট কাজ করে থাকেন, প্রধান নির্বাহী হিসেবে যখন জনগণের উপরে এই যে আস্থা রাখছেন, তখন এই আস্থার মূল্য নিশ্চয়ই ইরানের জনগণ দেবে এবং দিয়ে আসছে। একথা সত্যি যে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর আসলে ইরানের বিপ্লবের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, এরা সবাই মিলে একসাথে হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের চেষ্টার মূল যে বিষয় সেটি হচ্ছে ইরানের ইসলামী সরকারকে ব্যর্থ করে দেওয়া, এবং এই জন্য তারা সমাজের বিভিন্ন গোষ্ঠীর ভিতরে ঢুকে পড়ে সেখানে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু প্রকৃতপক্ষে ইরানে ইসলামী সরকারের বা বিপ্লবী সরকারের এমন একটা গণভিত্তি তৈরি হয়ে রয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে যেখানে এইগুলো করা সম্ভব না, হয়তো সাময়িক একটা বিশৃঙ্খলা সামান্য পর্যায়ে করতে পারবে, কিন্তু বৃহত্তর পর্যায়ে বৃহত্তর পরিসরে কিছু করে হজম করা কারো পক্ষে সম্ভব হবে না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতে মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডম ব্যবহার করে, ভগবতকে তোপ ওয়াইসের সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি এক মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। জনসংখ্যায় ধর্মীয় ভারসাম্যের বিষয়ে উল্লেখ করেন তিনি। রোববার তার পাল্টা উত্তর দিলেন আসাদুদ্দিন ওয়াইসি। নিজের বক্তব্যে AIMIM প্রধান দাবি করলেন, ভারতে মুসলিমরাই সবথেকে বেশি কন্ডম ব্যবহার করেন, ফলে ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না, বরং তা কমছে। এক এক দেশে পাসপোর্টের রং এক এক রকম, কেন এমনটা হয়? আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে, পাসপোর্টই হল সকলের আন্তর্জাতিক পরিচয়পত্র। জানেন কি বিভিন্ন দেশের পাসপোর্টের রং কেন ভিন্ন ভিন্ন হয়? গোটা বিশ্বে মোট চারটি রঙের পাসপোর্ট রয়েছে, লাল, সবুজ, নীল এবং কালো। বিশ্বজুড়ে যত পাসপোর্ট রয়েছে সেগুলোর স্ট্যান্ডার্ড রং এই চারটি। লাল পাসপোর্ট হচ্ছে যেসব দেশে সাম্যবাদী সমাজ ব্যবস্থা রয়েছে বা সাম্যবাদের ইতিহাস রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেসব দেশের পাসপোর্টের রং লাল। লাল রঙের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাসপোর্ট। সবুজ পাসপোর্ট, ইসলাম ধর্মে বিশ্বাসী বেশিরভাগ রাষ্ট্রের পাসপোর্টের রং সবুজ। সবুজ রং মুসলমান সম্প্রদায়ের মানুষজনের কাছে অত্যন্ত পবিত্র। নীল পাসপোর্ট, নীল রঙের আন্তর্জাতিক পরিচয়পত্রটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পাসপোর্ট। নীল রং নতুন বিশ্বের প্রতিনিধিত্ব করে। খুব কম দেশেই কালো রঙের পাসপোর্টের প্রচলন আছে, ভারতে কিন্তু চারটি রঙের পাসপোর্টেরই প্রচলন রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্য সৃষ্টি করে অলীক কল্পনা বাস্তবায়ন করতে চায় শত্রুরা, তবে সফল হবে না প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত, মরদেহ হস্তান্তরের আলোচনা চলছে। ভারতের জম্মু কাশ্মীরের পিডিবি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, সবচেয়ে বেশি পরিবারতন্ত্র ও দুর্নীতিতে ডুবে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। এবং রাশিয়া বলেছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট অপেক প্লাস তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেয়, যুক্তি ও বিবেকের জয় হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ।